fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 58তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো এবারও আমি আপনার আছি আপনাদের সাথে। আজকের এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি, এটি আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো ঘটনা। আর রবি ভাইয়ের পাঠানো ঘটনাগুলো কিন্তু অন্য ধরনের একটা অনুভূতি সৃষ্টি করে। আপনারা ইতোমধ্যেই ওনার বিষয়ে অনেক পজিটিভ কমেন্ট আমাদেরকে করেছেন। উনিও ওনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন ঘটনা যাচাই বাছাই করে, সত্যতা নিশ্চিত করে আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, ওনার অডিও ক্লিপ যখন আমি শুনি, বিশেষ করে উনি ব্যস্ত থাকেন তো, উনি লিখে ঘটনা পাঠানোর সময়টা ওইভাবে পান না, অডিও ক্লিপই পাঠান, ওনার অডিও ক্লিপটা আমি খুব মনোযোগ দিয়ে শুনতে পারি। কারণ ওনার প্রত্যেকটা কথাগুলোই খুব সুন্দর করে উনি গুছিয়ে বলে থাকেন। ওনার অডিও ক্লিপ শোনার সময় মনোযোগ হারানোর আসলে সুযোগ থাকে না। এখন প্রশ্ন হতে পারে, ওনার অডিও ক্লিপ সরাসরি আমরা কেন প্লে করি না? এটা উনি আসলে চান না যে ওনার অডিও ক্লিপটা আমরা সরাসরি প্লে করি। আর ওনার ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেই নাই, কারণ এটা উনি চান না। আমাদের টিম মেম্বারদের মধ্যে আমাদের যেই মডারেটর রাকিব ভাই রয়েছেন, তার সাথে এই রবি ভাইয়ের দেখা হয়েছে, আমার সাথে দেখা হয়েছেই। চমৎকার একজন মানুষ, খুবই একজন জেন্টলম্যান। আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডেও কিন্তু ওনার ঘটনা থাকছে। যাই হোক, কথা বাড়াবো না প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের এপিসোডে। ঘটনা শুরু করার আগে সেই পরিচিত কিছু কথা বলতেই হয়। আপনারা যারা ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন, তবে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorrorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তারপরে স্পেলিংটা বলছি, afnandahorrorworldbd afnandahorrorworldbd@gmail.com। আমাদের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে। এই লিংক দুটো আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে কি আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। এছাড়া আমাদের আপনাদের আফনান্স বি নামে আর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে কি আপনারা আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, ইয়ার স্যার নামক যেই হরর থ্রিলার বইটা আমরা পাবলিশ করেছি প্রান্ত প্রকাশন থেকে, এটার যে অর্ডার লিঙ্ক সেটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা অনায়াসে রকমারি থেকে ইয়াসার বইটি অর্ডার করতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি সিরাজগঞ্জের তারাস নামক যে পৌরসভাটা রয়েছে, এই পৌরসভার উত্তরপাড়া এলাকায় ঘটেছিল। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, তিনি মূলত এই যে রবি ভাই, তার আপন ফুপাতো ভাইয়ের বন্ধুর মামা, মানে ওনার ফুপাতো ভাইয়ের যিনি বন্ধু তার মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মামার নাম হচ্ছে রিয়াজউদ্দিন মোল্লা। তো এই রিয়াজউদ্দিন মোল্লা, উনি ছোটবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের ছিলেন, একমাত্র ছেলে, অন্য বোনেরা ছিল তবে একমাত্র ছেলে ছিল পরিবারের, সকলেরই আদরের ছিলেন উনি। এই কারণে শাসনটা একটু কমই পেয়েছেন, কেউ ওনাকে কিছু বলতো না, ওনার বোনেরাও বলতো না, বোনেরাও খুব আদর করত, যার কারণে ওনার মধ্যে রাগ, অভিমান, ডানপিটে স্বভাব সবকিছু একটু বেশি ছিল, কারো কথাও শুনতে চাইতেন না। আর শাসন একটু করলেই মুখ ফুলিয়ে বসে থাকতেন, আবার তাকে আদর করে সেই রাগ ভাঙাতে হতো। তো এভাবেই বড় হচ্ছিলেন। এদিকে 2000 সালের দিকে উনি তো কৈশোরে পদার্পণ করেছেন, এদিকে আগের মতো যে দুষ্টামি স্বভাব এখনো যদি সেটা থাকে তাহলে তো হয় না, বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তো বুদ্ধির ভারত্ব আনতে হয়, এমনিতেও চলে আসে, কিন্তু ওনার মধ্যে সেটা দেখা যাচ্ছিল না। উনি ওই ছোটবেলার মতোই দুষ্টু ছিলেন আর কি। তার নামে নালিশ টালিশ আসে মা বাবার কাছে, এখন ছেলেটা বড় হয়ে গেছে, এখন এই ধরনের নালিশ আসলে সেটা তো মা বাবা এটা তো মানতে পারেন না। সেই ছোটবেলার মতো নালিশ যদি এই বয়সেও আসে, এটা তো মা বাবার জন্য লজ্জার কারণ হয়। তো একদিন কি হয়, এই মা বাবা ওনাকে খুব বকাঝকা করছেন। উনি মনটন খারাপ করে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘর থেকে বেরিয়ে ওনার বাড়ির পাশে একটা বিল আছে, বিল বলতে ওরকম বড় কোনো জায়গা না, একটা ডোবার মতো থাকে আর কি, সারা বছরই ওই জায়গাতে বেশ পানি টানি থাকে, ওরকম একটা জায়গায় গিয়ে বসে আছেন একা একা। ওখানে যে লোকজন যায় না, হাঁটা চলা করে না, বিষয়টা কিন্তু এরকম না, পাশ দিয়ে রাস্তাও আছে। উনি রাস্তার থেকে একটু নেমে উনি বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উনি আর ডানে বায়ে কোথায় যাবেন, এমনিতেও মন মেজাজ খারাপ। উনি কি করেছেন, দাঁড়িয়ে ওই যে সামনে যে পানি ছিল ওই খালের পানি, ওখানে উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করার পর উনি দাঁড়িয়েই আছেন, মানে তখনও বসেন নাই। হঠাৎ করে উনি দেখেন যে ওই খালের ওই পাশ থেকে ঝপাস ঝপাস শব্দ আসছে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে আসে যেরকম শব্দ হয় ওই রকম, বা কেউ সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওই রকম। তখন একদম পূর্ণিমা না থাকলেও মোটামুটি চাঁদনি রাত ছিল, উনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন যে কি আসছে। প্রথম দিকে তো বুঝতে পারেন শব্দটা কিসের, কিন্তু যখন বুঝতে পেরেছেন শব্দটা কিসের, তখন উনি প্রচন্ড ভয় পান। উনি দেখতে পান একটা বেশ বড় অবয়ব, অবয়বটার পা গরুর মতো, লেজ আছে কিনা এটা বুঝতে পারেন নাই, হাত দুটো বেশ লম্বা, হাত দুটো মানুষের মতো, বডিটা সুঠাম দেহি, যারা ব্যায়াম করে বা জিম করে যেরকম ফিগার হয় সিক্স প্যাক বডি ওই রকম, তবে কুচকুচে কালো, চেহারাটা গরুর মতো তবে শিং নাই, কান আছে গরুর যেভাবে কান থাকে ওই রকম, আর চোখ দুটো লাল টকটকে, খুব রাগান্বিত ভাবে হেঁটে হেঁটে ওই পানির ভেতর দিয়ে এই রিয়াজউদ্দিন মামার দিকে এগিয়ে আসছে। উনি তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছেন, উনি দিয়েছেন সোজা বাড়ির দিকে এক দৌড়। বাড়িতে গিয়েই উনি ওনার মা বাবাকে ডাক দিয়েছেন, উনি তো বাসার থেকে চলে গেছিলেন রাগ করে, মা বাবাও খুব ক্ষিপ্ত ছিল, চিন্তা করছে একটু পরে চলে আসবে, আর একটু দেরি হলে তো ওনারাই খুঁজতে বের হইতেন, কিন্তু তার প্রয়োজন হয়নি। উনি চলে আসেন, এসে ওনার মা বাবাকে এই বিষয়টা বলেন। ওনার মা বাবা এটা আর বিশ্বাস করেন না, ওনারা বলেন যে এখন একটা নতুন গল্প ভাবতেছ তাই না, যাতে কিছু না বলি, যাও ঘরে যাও শুয়ে পড়ো। আসলে উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন, উনি ওই অবস্থায় আসলে বোঝাইতে পারেন নাই ওনার মা বাবাকে। ওই রাতটা কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। পরের রাতে উনি একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখেন ওই যে গরুর মতো ভয়ঙ্কর অবয়বটা, ওই অবয়বটা এই রিয়াজউদ্দিন মামাকে বলছে, তুই যা করছিস খুব খারাপ কাজ করছিস, এর ফল তোকে পেতে হবে, জাস্ট এতটুকুই বলেন। তো স্বপ্নের ব্যাপারটা উনি পরদিন সকালবেলা মা বাবাকে বলেছেন, এবারও মা বাবা পাত্তা দেয় নাই। পরের দিন রাতের বেলা রিয়াজউদ্দিন মামা ওনার রুমে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি শুনতে পান যে, মানে ওই শব্দে ওনার ঘুম ভেঙে গেছে, উনি শুনতে পান ওনার বাড়ির উঠোনে ফস ফস শব্দ করছে, যেভাবে ষাঁড় গরু রেগে গেলে যেরকম ফস ফস শব্দ করে ওই রকম ফস ফস শব্দ করছে কেউ। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি এটা, উনি একটু দেখার চেষ্টা করলেন এটা কি। উনি জানালা খুলে একটু দেখার চেষ্টা করেছিলেন, ওনার কাছে মনে হলো সেই অবয়বটা ওই উঠানে পায়চারি করছে। এটা দেখে উনি তো জানালা লাগিয়ে দেন, দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ে, মানে আবারও শুয়ে পড়েন, কাউকে ডাকাডাকি করেন নাই। পরের দিন পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা বললেও তারা বলেন যে, তুমি এইবার মনে হয় এই বয়সেই নেশাপানি করা শুরু করে দিছ, আদর আল্লাদে একদম উচ্ছন্নে গেছো, এই টাইপের গাঁজাখুরি কথা আর যেন কখনো না শুনি। কারণ পরিবারের সদস্যদের কথা হচ্ছে যে, এই ধরনের ঘটনা যদি ঘটেই থাকে রাতের বেলা উঠানে, তাদের কেন ঘুম ভাঙল না। যাই হোক, এর পরের রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে ওনাদের বাসার কাছাকাছি একটা জায়গায় বেশ লম্বা লম্বা গাছের একটা বাগান ছিল, ওই ইউক্যালিপটাস গাছের একটা বাগান ছিল। রিয়াজউদ্দিন মামা সন্ধ্যার পর, সন্ধ্যাও ঠিক না, হয়তো বা এশার আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়, ওই বাগানের ভেতর দিয়ে একা একা আসছিলেন। তখনও চাঁদনি রাত ছিল, আর ইউক্যালিপটাস গাছের তো ওই রকম ডালপালা হয় না, চাঁদের আলোটা মোটামুটি ভালোই নিচে পড়ে। হঠাৎ করে উনি দেখেন ওনার সামনে কি যেন হাঁটে। প্রথমে মনে করেছেন কোনো মানুষ হবে, কিন্তু না, এটা মানুষ না, এটা হচ্ছে সেই অবয়বটা, যেই অবয়বটাকে উনি প্রথমবার দেখেছিলেন ওই বিলের ওখানে, এরপরে স্বপ্নে, তারপর বাড়ির উঠোনে, এটা সেইটা। এটা কি করে, একটা ইউক্যালিপটাস গাছের সামনে গিয়ে আড়ালে লুকিয়ে যায়। উনি সামনে একটু আগান, এরপরে কি করে, ওই অবয়বটা হঠাৎ করে বাঁ দিকে চলে আসে, সাঁ করে আবার একটু সামনে আগায়, সামনে এগিয়ে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, এরকম হচ্ছে। উনি তো এটা দেখে মারাত্মক ভয় পান, দোয়া দরুদ পড়তে থাকেন যে এমন একটা জায়গায় উনি এখন কি করবেন বুঝতে পারছেন না। আল্লাহর নাম নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, কারণ পেছন দিকেও যাওয়ার সুযোগ নাই, গেলে তাকে সামনের দিকেই যেতে হবে, কারণ অনেকটা পথ তো উনি পার করে চলে আসছেন। উনি হঠাৎ করে দেখেন যে না, সামনে আর কিছু নাই, কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ফোঁসফোঁস আওয়াজ আসছে। উনি এবার থেমে যান, উনি ফিল করেন ওনার পেছন থেকেই সেই ফোঁসফোঁস আওয়াজটা আসছে, যেরকম ষাঁড়গরু রেগে গেলে করে থাকে। উনি পেছন দিকে ঘুরে কেবল তাকিয়েছেন, দেখেন ওনার একদম পেছনে কয়েক হাত দূরে ওই ভয়ঙ্কর অবয়বটা দাঁড়িয়ে আছে, গরুর মতো পা, দুই হাত মানুষের মতো, মাথাটা বা চেহারাটা গরুর মতো, বডিটা এরকম সিক্স প্যাক বডি, কালো কুচকুচে, চোখ দুটো লাল টকটকে, তার থেকে মাত্র কয়েক হাত দূরে। উনি কি করেছেন, ঘুরে আবার দৌড় দেবেন এমন সময় কোমরে প্রচন্ড জোরে একটা আঘাত লাগে, মনে হচ্ছে ওই জিনিসটা মাথা দিয়ে বা শরীরের কোনো অংশ দিয়ে কোমরে ভয়ঙ্করভাবে আঘাত করেছে বা গুঁতো দিয়েছে। উনি বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়েন, আর ছিটকে পড়ার পর উনি তো চিন্তা করেছেন এইবারই আমি শেষ। ওই অবয়বটা এবার এসে ওনার বুকের উপরে এক পা উঠিয়ে দেয়, এক পা উঠিয়ে দিয়েছে চাপ দেবে এমন সময় কি মনে করে ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়, উনিও এখানে অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি বাসায় পরদিন সকালবেলা। কি হয়েছে তখন উনি সব কথা খুলে বলেন। এইবার ওনার পরিবারের সদস্যরা বিষয়টা আমলে নেন, আমলে নেওয়ার পর স্থানীয় বেশ নাম করা একজন হুজুর ছিলেন তাকে ডেকে নিয়ে আসেন। তাকে ডেকে নিয়ে আসার পর উনি এই বিষয়টা শুনলেন, তবে উনি আসার সাথে সাথেই যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি যখনই এই রিয়াজউদ্দিন মামার চেহারা দেখেছেন, চেহারা দেখার সাথে সাথে উনি বলছেন, রিয়াজউদ্দিন তোমাকে দেখে তো স্বাভাবিক জিনে ধরা রুগী মনে হচ্ছে না, জিনে ধরা রুগী তো এরকম হয় না, নিশ্চয়ই তুমি একটা অপকর্ম করছো যার কারণে কোনো জিন পিছু লাগছে। এই সত্যি করে কত তুমি কি করছো, একদম সত্যি করে বলবা আল্লাহরে সাক্ষী রেখে, কি অপকর্ম করছো বলো। তখন রিয়াজউদ্দিন মামা ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলেন। যেই না এই কথা বলছেন তখন তো ওই হুজুর প্রচন্ড রেগে যান, বলে তুমি একটা কাজ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো। তবে এতটুকু আশার বাণী শুনাই যে ওইখানে যে জিনেরা থাকে এরা খুব ভালো নামাজি পরহেজগার, এখন তুমি যেটা করছো আমি দেখি তথ্য নিয়ে কি করা যায়, কিভাবে তোমারে বাঁচানো যায়। তো উনি ওই সময় আর ঝাড়ফুঁক করেন নাই, কারণ উনি বলেছিলেন যে এইটা ঝাড়ফুঁকে কাজ হবে না, কারণ ওর উপর জিনের সরাসরি প্রভাব নাই যে জিন তার উপর হাজির হচ্ছে, পজেস হয়ে যাচ্ছে উনি, বিষয়টা এরকম না, ওনার বিষয়টা টোটালি আলাদা। উনি বলছেন যে একে ঝাড়ফুঁক করে লাভ নাই, আমি অন্যভাবে দেখি সমাধান করতে হবে এটাকে, কি করা যায় আমি দেখি। তো উনি চলে যান ওই সময়ের মতো। পরের দিন উনি আসেন, এসে উনি বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন। উনি জানান যে এই এলাকায়, বিশেষ করে এই জায়গায় খুব পরহেজগার কিছু জিনেরা আছে, এটা তো উনি জানতেন আগে থেকেই, কিন্তু এই যে যেই পানিটা, এই যে খালের যে পানিটা, এই পানিটা জিনেরা অজু গোসল এমনকি খাওয়ার কাজেও ব্যবহার করে, এই পানিটাকে নাপাক করতে তারা দেয় না, কেউ অপবিত্র করবে এটাও দেয় না, গরু ছাগল এখানে গোসল করানো তারা পছন্দ করে না। মূলত জিনেদের একজন প্রতিনিধি আসছিলেন, সর্দার পাঠিয়েছিলেন, সর্দারকে আহ্বান করেছিলেন, সর্দার একজন প্রতিনিধি পাঠায় কথা বলার জন্য। তো তিনি সর্দারের পক্ষ থেকে আসেন, এসে জানান যে সর্দার আপনাকে সালাম জানিয়েছেন, উনি ব্যস্ত আছেন, উনি আসতে পারছেন না, আমাকে আপনি বলতে পারেন যে কোনো কথা। জানান যে এই যে রিয়াজউদ্দিন তার এই সমস্যা। তখন ওরা জানান যে আসলে রিয়াজউদ্দিন তো একদম ছোট বাচ্চা না, ও যদি ছোট বাচ্চা থাকতো তাহলে তো আমরা ক্ষিপ্ত হইতাম না, ছোট বাচ্চারা তো অনেক কাজই করতে পারে, তাদের তো বোধ শক্তি নাই, কিন্তু ও তো বড়, ও এই কাজটা করছে, ওর তো বোঝা উচিত ছিল এইভাবে পানিতে জল বিয়োগ করতে হয় না, অপবিত্র করতে হয় না। ও কি পরিবার থেকে শিক্ষাটা পায় নাই? ওর পরিবার তো একটা মুসলিম পরিবার, ও তো ওই শিক্ষাটা পেয়েছে, তারপরও কেন এই কাজটা করল? আর করেই ফেলছে। এইখানে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের, মানে জিন বলছে যে আমাদের গোত্রের যেই জিনেরা রয়েছে, এক শ্রেণীর জিন রয়েছে, তারা হচ্ছে পাহারাদার, ওয়াচম্যান হিসাবে কাজ করে। আর এই ওয়াচম্যান হিসাবে যেই জিনেদেরকে দায়িত্ব দেয়া হয় তারা খুব শক্তিশালী এবং কঠিন হৃদয়ের হয়ে থাকে। তারাও সবাই ভালো, তারাও সবাই নামাজ কালামি, কিন্তু এরা একটু কঠিন হৃদয়ের হয়ে থাকে। তা না হলে এই ধরনের জায়গাগুলো পাহারা দিতে গেলে সমস্যা হয়, নরম হৃদয়ের জিনেদেরকে দিয়ে এই জায়গাগুলো পাহারা দেওয়া যায় না, তাতে অন্যরা এসে চড়াও হতে পারে। এই জন্য এই ধরনের জিনদেরকেই এই পাহারার দায়িত্ব দেওয়া হয়। আর জিন সমাজে যাকে কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হয় তিনি সর্দারের কাছে পূর্ণ আনুগত্যের শপথ করেন, জীবন চলে গেলেও তিনি তার দায়িত্ব পালন করবেন, দায়িত্ব থেকে পিছপা হবেন না। ওই জিনকে দায়িত্বই দেওয়া হয়েছে এই জায়গায় যেন কেউ অপবিত্র না করে। তিনি শপথ গ্রহণ করেছেন সর্দারের কাছ থেকে, জীবন চলে গেলেও উনি এইটা পালন করবেন। ওই জিনটা কোনো কারণে একটু দূরে সরে ছিল, এমন সময় রিয়াজউদ্দিন এই কাজটা করছে। আর যখনই এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই জিন কি জবাব দেবে সর্দারের কাছে? কারণ দায়িত্বটা তার ছিল। তখন সে ক্ষিপ্ত হয়ে এদিকে চলে আসে, রিয়াজউদ্দিন তো ওই সময় চলে গেছে, কিন্তু তার দায়িত্বের জায়গাটা তো সে নিজেকে মনে করছে যে সে অবহেলা করছে দায়িত্বের জায়গায়, এই জন্য নিজেকে সে খুব অপরাধী বোধ করছে আর রিয়াজউদ্দিনের উপর খুব ক্ষিপ্ত হয়েছে। রিয়াজউদ্দিনকে সেদিন মেরেই ফেলতো, ওকে বুকের উপর পা উঠিয়ে দিয়েছে এমন সময় তাকে আমরা কোনো একটা কাজে ডাক দিই, সে সাথে সাথে চলে আসে, নাহলে ওই দিন ওকে মেরেই ফেলতো, ও এতটা ক্ষিপ্ত হয়েছিল রিয়াজউদ্দিনের উপরে। আর রিয়াজউদ্দিন সম্পর্কে সে খোঁজ খবর নিয়েছে, সে খুব ডানপিটে স্বভাবের, দুষ্টু স্বভাবের, এই জন্য সে আরো বেশি ক্ষিপ্ত হয়েছে পরবর্তীতে, তা না হলে ভয় দেখেই তাকে ছেড়ে দিত, এত কঠিন হতো না তার উপর। এই সমস্ত কথা যখন জিনেরা বলেছে তখন হুজুর বলছে আসলে ও তো একটু ডানপিটের স্বভাবের, অবোধ, কেবল কৈশোরে পদার্পণ করেছে, ও তো এত কিছু বোঝে না, ওকে মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না। তখন ওই যিনি প্রতিনিধি আসলেন উনি বলেন যে ঠিক আছে, আমি সর্দারের কাছে গিয়ে জানাবো, আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এরপর চলে যান, এবং তার পরবর্তীতে নাকি জানানো হয়েছিল যে ঠিক আছে, রিয়াজউদ্দিনকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা শর্তে, রিয়াজউদ্দিন কখনোই যেন ওই বিলের কাছে আর না যায়, মনের ভুলেও না। কারণ হচ্ছে ওই যেই জিন যিনি পাহারা দেয় উনি মূলত ওই বেশে থাকতেই পছন্দ করেন, মানে ওই গরুর ওই চেহারা এরকম সুরতে থাকতে পছন্দ করেন। ওই জিনটা সর্দারের কথা মেনে নিয়েছে যে ঠিক আছে আমি ওর কোনো ক্ষতি করব না, কিন্তু আমি যেহেতু আনুগত্যের শপথ করেছি আর ওই জায়গায় ও চলে আসছিল, ও যেন আমার সামনে না আসে কখনো এই জায়গাতে রাতের বেলা অন্তত, তাহলে কিন্তু আমার খুব রাগ হবে, আমি কিছু একটা অঘটন ঘটাই দিতে পারি। তখন সর্দার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তুমি জানিয়ে দাও যে রিয়াজউদ্দিন যেন রাতের বেলা এইদিকে না আসে কখনো। এটাও হুজুরের মাধ্যম দিয়ে রিয়াজউদ্দিনকে জানিয়ে দেওয়া হয়। রিয়াজউদ্দিনের ওরকম কোনো সমস্যা পরবর্তীতে হয়ও না, একদম স্বাভাবিক ছিল, তার ওই বড় ধরনের রুকিয়া করারও কোনো প্রয়োজন হয়নি আল্লাহর রহমতে। তবে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ওই যে কোমরে যে প্রচন্ড জোরে আঘাত করা হয়েছিল, এই আঘাতে রিয়াজউদ্দিনের কোমরের মাংসপেশির এখানে যে টিস্যু থাকে এগুলো মারাত্মক ক্ষতি হয়েছিল। এটা ঝাড়ফুঁকে যাবে না, এটা জিনেরাও বলে দিয়েছিল, কারণ হচ্ছে এটা তার শারীরিক সমস্যা হয়ে গেছে, এটা জিনঘটিত সমস্যা না, এটা ঝাড়ফুঁকে ঠিক হবে না, এটাকে মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে। এরপর অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, এই রিয়াজউদ্দিন মামা কিন্তু এখনও পরিপূর্ণভাবে কোমর সোজা করে হাঁটতে পারেন, একটু কোমর বাঁকা করেই হাঁটতে হয় ওনাকে। ওই যে সমস্যাটা হয়েছিল ওটা আজও ওনার ঠিক হয় নাই, সুস্থ হয়েছেন ঠিক আছে, কিন্তু ওনার কোমরে স্থায়ী একটা ক্ষতি হয়ে গিয়েছিল যেটা আজও আছে। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ এটা বলা যাবে না, সমস্যা যেটা হয় সেটা হলো যে ওই যে পাহারাদার জিন, এই ঘটনার পর থেকে সে আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়। এগ্রেসিভটা হয়েছে এই কারণে, রিয়া যদি এরকম একটা ঘটনা ঘটালো, এরপরে কেউ যেন এখানে এসে কোনো ধরনের অপবিত্র করতে না পারে জায়গা, এই বিষয়ে জিনটা খুব কঠোর হয়ে যায়। এমন একটা অবস্থার সৃষ্টি হয় কোনো মানুষ রাতের বেলা ওই দিক দিয়ে যেতে গেলেই এই গরুরূপী ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয়। কখনো দেখা যায় সেই ভয়ঙ্কর জিনটা খালের ওপাশ থেকে তাড়া করছে এদেরকে, কখনো দেখা যাচ্ছে যে তারা তাদের মতো করে হেঁটে যাচ্ছে, পেছনে গরু দৌড়ালে যেরকম খুরের আওয়াজ হয় এরকম খুরের আওয়াজ, পিছনে তাকিয়ে দেখা যাচ্ছে ওই জিনিসটা দৌড়ে আসছে। তো এইরকম ভাবে বিভিন্নভাবে নাকি ওই জিনিসটা ভয় দেখাতো। তো গ্রামবাসী এক পর্যায়ে হুজুরের কাছে গিয়ে নালিশ করে, হুজুর আবার সেই জিনের সর্দারের সাথেই কথা বলেছিলেন, প্রতিনিধি না, যে আসলে ও তো পাহারা দিবে ঠিক আছে, কিন্তু একটু মানুষদেরকে অকারণে ভয়টা বেশি দেখিয়ে ফেলছে, মানুষ যদি এভাবে ভয় পেতে থাকে একটা সময় কেউ এদিকে আসবে না, জায়গাটা পরিত্যক্ত হয়ে যাবে, সরকার অ্যাকোয়ার করে নিতে পারে, সরকার যদি এটা অ্যাকোয়ার করে বা অধিগ্রহণ করে এখানে কোনো স্থাপনা হতে পারে, কারণ এটা তো খুব বেশি বড় জায়গা না, ছোট জায়গা, তখন তো আপনারাও এখানে থাকতে পারবেন না, তাই আপনারা মানুষদেরকে এভাবে ভয় দেখায়েন না, আর মানুষজনে এখানে নোংরা করবে না, এটা কথা দিলাম। তো এরপর থেকে কিন্তু আর কেউ ভয় পায় নাই, এরকম সপ্তাহখানেক এরকম সমস্যা হচ্ছিল আর কি, ওই জিনটা খুব রেগে গিয়ে এই সবাইকে ভয় দেখাইতো আর কি। তবে এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে কালের বিবর্তনে ওই জায়গাতে একটা ইটের ভাটা হয়েছে এখন। তো রবি ভাই আমাদেরকে জানিয়েছেন যে ইটের ভাটা যখন হয় তাহলে নিশ্চয়ই ওই ইটের ভাটা রিলেটেড কোনো সমস্যা হয়েছিল, এই বিষয়ে ওনার ফুফাতো ভাইয়ের সাথে উনি কথা বলেছিলেন। তো ওনার ফুফাতো ভাই এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেন না, উনি বলেছেন যে তার বন্ধুর সাথে কথা বলে জানার চেষ্টা করবেন যে ইটের ভাটায় এখন কোনো ভয় আছে কিনা, বা ইটের ভাটা যখন কাজ শুরু করে তখন কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেছিল কিনা। তবে এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, যদি ঘটনা থাকে রবি ভাই সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা যে বিভিন্ন জায়গায় চলার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, কফ থুতু, এছাড়া কোনো জায়গা অপবিত্র করার আগে অনেকবার চিন্তা করে নিতে হবে যে আমি কোথায় কি করছি, এটা কিন্তু হাদিসেরও শিক্ষা, আর এটা কিন্তু সাধারণ একটা ভদ্রতাও বটে। হুট করে একটা পানির উপরে আমি নোংরা কিছু ফেলব, ওই পানি তো অনেকে ব্যবহার করেন, অজু করেন, গোসল করেন, জিনের কথা বাদ দিলাম মানুষও তো সেটা ব্যবহার করেন, তাহলে আমি কেন এই জায়গাটাতে এই কাজ করব, এটা তো একটা সাধারণ শিষ্টাচার বহির্ভূত কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালাম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 58তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তার নাম মোহাম্মদ রনি আহমেদ। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন নামক স্থানে। উনি বর্তমানে স্টুডেন্ট ভিসায় জাপানের মারিওকা সিটিতে রয়েছেন। ওনার পাঠানো আরও দুটি ঘটনা আমরা আমাদের থার্সডে নাইট এপিসোডের 30তম আয়োজন এবং 112তম আয়োজনে প্রচার করেছিলাম। চলুন এবারের ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, 2024 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে ঘটেছিল। ওই দিনটা রনি ভাইয়ের সাপ্তাহিক ছুটি ছিল। উনি ওনার রুমমেট আবিদুর রহমান ভাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করেই আরেকজন ভাই সেখানে আসেন, যিনি এই রনি ভাই থেকে আরো 6 মাস আগে স্টুডেন্ট ভিসায় জাপানে এসেছেন। তার নাম হচ্ছে সাকিব। এই সাকিব ভাই এসে বলেন যে ভাই, আপনারা কি আজ দুপুর 3টার দিকে ফ্রি আছেন? আমার জাপানিজ দুইজন পরিচিত ব্যক্তি আছেন, ওনারা আপনাদের সাথে পরিচিত হতে চান, আর আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যেতে চাই। জাপানিজ দুইজন মানুষ পরিচিত হতে চান। এটা শোনার পর রনি ভাই এবং আবিদ ভাই রাজি হয়ে গেলেন, ভালোই তো নতুন মানুষের সাথে পরিচিত হব। তো এর মধ্যে একজন ছিলেন হচ্ছে সাবেক পুলিশ সদস্য, বর্তমানে একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করেন, তার নাম হচ্ছে ইউশিদা সান। উনি নাকি সকলের সাথে পরিচিত হতে, বিশেষ করে যারা বাংলাদেশি যারা সেখানে গিয়েছেন, যারা ইয়াং যারা সেখানে লেখাপড়ার জন্য গিয়েছেন, তাদের সাথে পরিচিত হতে উনি খুব বেশি পছন্দ করেন। তো যাই হোক, এই পরিকল্পনাটা এমনভাবে সাজানো হলো যে ওনারা মূলত যাবেন একটি জঙ্গল দেখতে। জঙ্গলের মধ্যে বেশ ভয়ঙ্কর নাকি বেশ কিছু বিষয় রয়েছে, এটা বেশ রহস্যময় এক জঙ্গল। জাপানে এটার নাম হচ্ছে নানসু মাউন্টেন ইরোইনোমারি, খুবই ভয়ঙ্কর নাকি এই জায়গাটা। অনেকে সেখানে যান যারা রহস্যপ্রেমী তারা। আর তাছাড়া ওই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হরহামেশাই গাড়ি চলে, রাতের বেলা খুব একটা চলে না, দিনের বেলা গাড়ি বেশ ভালোই চলে। এমন একটা জায়গায় যাবেন, এটা শোনার পর রনি ভাই বেশ আগ্রহই দেখালেন, উনিও কিছুটা অ্যাডভেঞ্চার প্রেমী। আর যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, লেখাপড়ারও বেশ চাপ যাচ্ছিল, মনে হলো যাক একটু ঘুরে আসি, ভালোই লাগবে, নতুন মানুষদের সাথেও পরিচিত হওয়া যাবে, যেহেতু জাপানিজ লোক পরিচিত হলে ভালোই লাগবে। আরও একটা জিনিস জানা গেল যে ওই জায়গাটা ওনারা যেখানে আছেন সেখান থেকে 50 কিলোমিটার দূরে। আর শুরুতে এই ইয়োশিদা সান যুক্ত হলেও পরবর্তীতে পথের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আর একজন ব্যক্তি যুক্ত হবেন, যিনি ইয়োশিদা সানের বন্ধু, তার নাম হচ্ছে ওয়াদা সান। তো যাই হোক, পরিকল্পনা মাফিক দুপুর 3টার দিকে ওনারা বাসা থেকে বের হলেন। বের হওয়ার পরপরই ইয়োশিদা সানের সাথে দেখা, সকলে নিজেদের মধ্যে পরিচিতি পর্ব শেষ করে ইয়োশিদা সান উনি যে গাড়িটা নিয়ে এসেছিলেন সেই গাড়িতে সবাই মিলে উঠে বসলেন। তো ইয়োশিদা সান বেশ আন্তরিক, সকলের সাথে খুব সুন্দর ব্যবহার করছেন, তার আন্তরিকতায় এই যে রনি ভাই এবং আবিদ ভাই দুজন বেশ মুগ্ধ হচ্ছিলেন। সাকিব ভাই তো আগে থেকে তাকে চিনতেন, যিনি মূলত এই ইয়োশিদা সানের সাথে ওনাদেরকে পরিচয় করিয়ে দিলেন। তো যাই হোক, বিভিন্ন গল্প করতে করতে যাচ্ছেন আর ওই জঙ্গল সম্পর্কেও ইয়োশিদা সান বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। ওই জঙ্গলটার স্থানীয়ভাবে একটি নাম রয়েছে, জাপানি ভাষায় ওই নামটা হচ্ছে আবুনাই। আবুনাই শব্দের অর্থ যদি বাংলায় করা হয় তার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। তো বিভিন্ন ধরনের গল্প তারা করছেন যাচ্ছেন। বেশ কিছুটা পথ যাওয়ার পর, প্রায় 12-15 কিলোমিটার যাওয়ার পর একটা জায়গায় গিয়ে এই ইয়োশিদা সান তার গাড়িটা ব্রেক করেন। ওখানে দেখা গেল রাস্তার পাশে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন সেই ওয়াদা সান, যিনি ইয়োশিদা সানের বন্ধু এবং এই সাকিব ভাইয়েরও পরিচিত। তো এরপর ইয়োশিদা সান গাড়ি থেকে সকলকে নামতে বললেন, সবাই নামার পর ওয়াদা সানের সাথে পরিচিত সকলে হলেন, যারা আগে ওয়াদা সানের সাথে দেখা হয়নি, বিশেষ করে রনি ভাই এবং আবিদ ভাই, এই দুজন পরিচিত হলেন। তো যেহেতু এই ওয়াদা সান উনি একটি স্কুটি নিয়ে আসছিলেন, তো উনি বললেন যে আমি স্কুটিটা নিয়ে সামনের দিকে আগাতে থাকি, তোমরা গাড়ি নিয়ে আমার পিছু পিছু আসতে থাকো। তো তাই করা হলো, এই ওয়াদা সান উনি স্কুটি নিয়ে সামনের দিকে যাচ্ছেন আর ইয়োশিদা সান উনি গাড়িতে অন্যদেরকে সাথে নিয়ে ওই স্কুটির পিছু পিছু যাচ্ছেন। এই ওয়াদা সান এই এলাকা এবং এই জঙ্গল সম্পর্কে বেশ ভালো অবগত আছেন আর কি। তো ওনারা বেশ অনেকটা পথ গেলেন, স্কুটি মূলত ঢুকে গেল গভীর জঙ্গলের দিকে, যে রাস্তাটা রয়েছে ওই দিকটাতে। বেশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো ঘরবাড়ি নেই, মানুষ তো নাই, মাঝে মাঝে দু একটা গাড়ি ক্রস করে চলে যাচ্ছে। বিকেল 5টার দিকে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছলেন, গাড়ি থেকে নামলেন, গাড়ি ওখানে রেখে চারদিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই জায়গাটাতে লোকজন খুব একটা আসে না। আরো অনেক জায়গা রয়েছে জঙ্গলে সেখানে লোকজন যায়, এই জায়গাটাতে লোকজন খুব কম আসে, একদম আসে না বলা যাবে না কিন্তু কম আসে। ওখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, জাপানি শব্দ এবং ইংরেজি শব্দ দুইভাবেই সেখানে লেখা আছে, বিপজ্জনক, সাবধানতা অবলম্বন করুন, যেটা বাংলা করলে এরকম হয় আর কি। তো এটা দেখার পর এই যে রনি ভাই তারপরে এই আবিদ ভাই এবং সাকিব ভাই তিনজনের মনের মধ্যেই বেশ ভয় লাগা শুরু করে। চারদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে ছোট ছোট সিঁড়ির মতো একটি রাস্তা আছে। এই সিঁড়ি মূলত ওই জায়গার একটা পাহাড়ে ওঠার জন্য করা হয়েছে। ওখানে মোট 387টি সিঁড়ি রয়েছে। তো ওনারা ওটা দিয়ে আস্তে আস্তে ওঠা শুরু করলেন। ওই সময় ইয়োশিদা সান বলেন যে কয়েক বছর আগে এখানে একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় 351 জন মানুষ মারা যায়। তিনি আরো জানান যে এই বিমানের সবকিছু নাকি ঠিকঠাক ছিল। বিমানের যখন ব্ল্যাক বক্সটা উদ্ধার করা হয়, ওই ব্ল্যাক বক্স থেকেও রহস্যময় কিছুই পাওয়া যায়নি। হঠাৎ করেই কন্ট্রোল রুমের সাথে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেন বিচ্ছিন্ন হলো, কি কারণে হলো, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এরপরই দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা আজও রহস্যময় রয়ে গেছে। এই কথা যখন শুনলেন, বিশেষ করে এই যে রনি ভাই, আবিদ ভাই, সাকিব ভাই, এনারা তখন নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করলেন যে আমাদের তো এই জায়গাটাতে আসা আসলে ঠিক হয় নাই, এমন একটা জায়গায় আসলাম, কি শুনছি এইগুলা। তবে তাদের চমক বাকি ছিল। এর মধ্যে এই ওয়াদা সান আরো দুটি ঘটনা বলেন এই জঙ্গলকে ঘিরে, এই জঙ্গলের রাস্তা বা জঙ্গল এটাকে ঘিরে। প্রথম যে ঘটনাটা বলেন সেটা হচ্ছে, অল্প কিছুদিন আগেই নাকি দিনের বেলাতেই একটা পরিবার এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো জঙ্গলের যেই রাস্তা দিয়ে ওনারা আসছেন, ওই রাস্তা তো আর এক সাইড দিয়ে আবার বের হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। ওনারা তো ওই রাস্তা থেকে আবার ভেতর দিকে ঢুকেছেন অন্য আর একটা সাব রোড দিয়ে। তো মেইন যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পান যে একটা হাত, হাতটা হচ্ছে আমাদের কাঁধ থেকে শুরু করে নিয়ে একদম পুরো হাতটা, এত বড় হাত। এই হাতটা রাস্তার উপরে টিকটিকির লেজ কেটে গেলে যেভাবে ছটফট করে লাফালাফি করে, ওই রকম ভাবে লাফালাফি করছে, রক্তাক্ত একটা হাত। ওনারা হঠাৎ করে রাস্তার উপরে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। ওখানে আর গাড়ি থামান নাই, গাড়ি নিয়েই ওনারা চলে আসেন। তো যখন ওই হাতটা ক্রস করেছে, তখন নাকি পেছন থেকে এক নারী কণ্ঠে মায়াবী এক আওয়াজ ভেসে আসে যে আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যেও না, জাপানি ভাষায় এরকমটাই নাকি বলছিল। তো যাই হোক, সহি সালামতে ওনারা গাড়ি নিয়ে পৌঁছে যান নিজ গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পর কিছু সময় পর ওই গাড়ির কাছে আবারও আসছেন কোনো কারণে, তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সেটা হচ্ছে, ওনাদের যে গাড়ির সামনের কাঁচ, ওই কাঁচের উপরে রক্তাক্ত পাঁচ আঙ্গুলের ছাপ, যেটা কিন্তু একটু আগেও ছিল না। এটা দেখুন ওনারা মারাত্মক ভয় পান যে আচ্ছা, এখানে এই পাঁচ আঙ্গুলের ছাপ কিভাবে এলো? তাহলে কি এটাই কি সেই রক্তাক্ত হাত যেটাকে রাস্তায় দেখা গিয়েছিল? কিন্তু এটা এখানে কিভাবে এলো? এই ঘটনাটা চারদিকে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপরে আসি দ্বিতীয় ঘটনায়। এই জঙ্গলে কিছু মানুষ ঘুরতে আসে, তখন নাকি তারা জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা গাড়ি নিয়ে এই স্থান যখন ত্যাগ করে, তখন তাদের কাছে মনে হয় হাজার হাজার মানুষ তাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছে, আর তারা কিছু একটা বলছে বা বলার চেষ্টা করছে। তখন গাড়ি নিয়ে যারা যান, তখন তারা অনেক ভয় পান। এই ব্যাপারটা যখন শুনলেন, এটা শোনার পর রনি ভাই, আবিদ ভাই, সাকিব ভাই তিনজনে তো আরও ভয় লাগা শুরু করে। ওনারা বুঝতে পারছিলেন যে এ ধরনের ভয়ের কথাগুলো এই পরিবেশে এসে কেন বলা হচ্ছে। তখন তো বিকাল 5:30 বাজে, তখন তো আর সন্ধ্যা লাগে নাই। তারপরে ওনাদের বেশ ভয় লাগছিল। তো কথা বলতে বলতে ওনারা সিঁড়িগুলো পারও করে ফেলেছেন। তো ওয়াদা সান তখন এই অন্য যারা আসছেন তাদেরকে বলছেন যে ওয়াদা সানেরও নাকি বেশ ভয় লাগছে, তার এখন সিগারেট খাওয়া প্রয়োজন, তার সিগারেট খেলে নাকি ভয়টা কমে যায়। তো উনি একটা জায়গায় বসে সিগারেট খাওয়া শুরু করলেন। এদিকে ওই যে ইয়োশিদা সান, উনি এই যে তিনজন বাংলাদেশি যারা সাথে ছিলেন তাদেরকে নিয়ে একটা দেয়ালের প্রাচীর দেখালেন আর কি। সেখানে অনেক মানুষের নাম লেখা ছিল। তিনি বললেন এখানে যাদের নাম লেখা আছে তারা কি সবাই এখানে মারা গেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনায়। সত্যি তাই, রনি ভাই সহ অন্য দুজন খেয়াল করলেন যে এই দেয়ালে ছোট ছোট করে অনেক মানুষের নাম লেখা, বিশেষ করে জাপানের কোন জায়গায় কিন্তু নোংরা না, কিন্তু এই জায়গাটা ওনাদের সবার কাছে অনেক নোংরা মনে হচ্ছিল। চারদিকে মাছি উঠছে, কেমন যেন বেশ অগোছালো জায়গাটা। জাপানে আসার পর রনি ভাই এরকম জায়গা এই প্রথম দেখলেন। শুধু রনি ভাই না, ওনার সাথে অন্য দুজন আসছিলেন যে আবিদ ভাই এবং সাকিব ভাই, তারাও প্রথম দেখছিলেন এটা। তো ইয়োশিদা সান সিগারেট ধরালেন, তারপর সেই সিগারেটটি প্রাচীরের সামনে একটা ছোট বক্সে রাখলেন, মানে খাওয়া শেষ করার পর যে অংশটুকু থাকে আর কি সেটা। এবার ইয়োশিদা সান ওনাদের তিনজনকে বললেন যে এখানে আসলে নাকি এটা করতে হয়, সিগারেট খেলে সিগারেটের এই অংশটা এই বক্সেই নাকি রাখতে হয়, এলোমেলো রাখা যাবে না, এটা নাকি এখানকার একটা সংস্কৃতি বা রীতি। এইবার রনি ভাই সহ অন্যান্যদের কাছে এই জায়গাটা বেশ বিরক্তকর হয়ে গেল, মানে খুবই বিরক্ত লাগছিল ওনাদের। এখন তাদের ভালোই লাগছে না, মনের মধ্যে অশান্তি কাজ করা শুরু করে তিনজনের মধ্যেই। তখন রনি ভাই বলেন যে ভাই চলেন তো এখান থেকে চলে যাই, একটু পর অন্ধকার হয়ে যাবে, তখন জঙ্গল থেকে বের হতে দেরি হয়ে যাবে, আর রাস্তা ভুলে গেলে তো বিশাল বিপদ হয়ে যাবে। এরপর ওনারা ধীরে ধীরে নিচে নেমেছেন ওই সিঁড়ি বেয়ে। এতক্ষণ তো বিকাল পার হয়ে সন্ধ্যা নামা শুরু হয়ে গেছে। ওয়াদাসানের নাকি তখন অনেক ভয় করছে বলে উনি জানালেন। উনি ওনার স্কুটি নিয়ে একা একা যেহেতু যাবেন, উনি বলছেন যে আমাকে তো স্কুটি নিয়ে একা একা যেতে হবে, আবার যদি রাস্তায় ওরকম একটা হাত দেখি তখন কি হবে, এরকম একটা ভয়ের গল্প ওনাদেরকে বলছেন আর কি। তো তাকে দেখেও মনে হচ্ছিল উনি বেশ ভয় পাচ্ছেন। তো যাই হোক, এই ওয়াদাসান উনি স্কুটি চালানো শুরু করলেন, আর ইয়োশিদা সান উনিও গাড়ি চালানো শুরু করলেন। গাড়িতে তো ওনারা উঠে বসেন, ওনারা যাওয়া শুরু করলেন। পাঁচ মিনিট যাওয়ার পর এই যে রনি ভাই এবং সাকিব ভাই, ওনারা হঠাৎ করেই একটা মহিলা মানুষের জোরে কান্নার আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছে যে কার উপর অত্যাচার করলে, ভীষণভাবে মারধর করলে, যেভাবে আর্তনাদ করে ওইভাবে কেউ কাঁদছে, কোন একটা মহিলা মানুষ কাঁদছে। ওনারা তো খুব ভালো করেই জানেন যে এখানে মহিলা মানুষ তো দূরের কথা, আশেপাশে প্রায় 5-6 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়িই নেই, হয়তোবা আরো দূরে দূরে থাকলেও থাকতে পারে, কিন্তু 5-6 কিলোমিটার মধ্যে নাই, এটা ওনারা 100% নিশ্চিত। তখন ওনাদের মনে ভয়ের শিহরণ জেগে ওঠে। তো ফেরার সময় এই ইয়োশিদা সান বলেন যে তাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে নাকি এই মারিয়াগা শহর পুরোটাই দেখা যায়, মানে এতটা উঁচু। এরপর আসলে মন চাচ্ছিল না যে যেতে, কারণ হঠাৎ করে এরকম ভয়ের একটা অনুভূতি তাদের মধ্যে আসে, বেশ কিছু দুইজনের মধ্যে। ওনারা আসলে যেতে চাচ্ছিলেন না, তারপরও আসলে ইচ্ছা না থাকলে সময় যেতে হয়, ওনারা যান সেখানে। এরপর এই যে যেই ওয়াদা সান, উনি বলতে থাকেন যে তার অনেক ভয় লাগছে, তাকে প্রার্থনা করতে হবে, ভয় পেলে উনি প্রার্থনা করেন, আর প্রার্থনা করলে তার ভয়টা নাকি কেটে যায়। এখন প্রার্থনা কোথায় করবেন, উনি বলেন এক কাছাকাছি আর একটা জায়গা রয়েছে, ওনাদেরই এক বন্ধুর বাড়ি, ওইখানে যাব। এখন ওইখানে যাবেন তাতে কোনো সমস্যা নাই, যেতেই পারেন, আর যেহেতু আন্তরিকতা একটা ব্যাপার রয়েছে তাদের সাথে, ওনারা আসছেন এখন একা একা, ওনারও যেতে পারছেন না কারণ ইয়োশিদা সানের গাড়িতেই তো আসছেন, আর ইয়োশিদা সানও সেই বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এবং এই ওয়াদা সান এবং ইয়োশিদা সান দুজনই তার ওই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে। এখন কথা হলো, জাপানের লোকজন ওনারা কিন্তু আসলে নিজেদের ব্যক্তিগত যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো খুব একটা শেয়ার করতে চান না, আর বিশেষ করে নিজেদের যেই থাকার বাসা, এই বাসাগুলোতে অপরিচিত কাউকে নিয়ে যান না। এদিকে সাকিব ভাই, আবিদ ভাই, রনি ভাই তিনজনই খেয়াল করছিলেন যে এই ওয়াদা সান এবং ইয়োশিদা সান দুজনই এই তিনজনকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজোরি করছেন। এখন কি আর করা, এতবার করে অনুরোধ করছেন, না গেলে তো হয় না। তো যাচ্ছেন ওনারা, বেশ কিছুক্ষণ পর একটা জায়গায় ওনারা আসেন, দেখলেন যে একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামলো। তখন কিন্তু জঙ্গল থেকে বের হয়ে আসেন, তখন আর ওই জঙ্গলের আবহ নাই আর কি। এটাকে দেখে কোনো প্রার্থনার ঘর বলে মনে হলো না, মানে এই অ্যাপার্টমেন্টটা স্বাভাবিক অ্যাপার্টমেন্ট। তো ওনারা ওখানে ঢোকেন, ঢোকার পর প্রথমেই এই রনি ভাইয়ের বুকটা অজানা এক ভয়ে কেঁপে ওঠে। রুমের দরজাটা খোলার পর দেখা গেল রুমের ভিতর আরো দুইটা রুম, একটা রুম প্রার্থনার জন্য, আর একটা রুমের লাইট বন্ধ করা আছে, ওই রুমে আসলে কি আছে বোঝা যাচ্ছে না, তবে দরজাটা খোলা। মূলত রুমের ভিতর যাওয়ার পর আবারও ভয় লাগছিল। বসার জন্য কোনো চেয়ার ছিল না, সেখানে মাদুর বিছানো ছিল। তো রুমে একটা জায়গায় একজন ব্যক্তির ছবি টানানো ছিল। ওয়াদাসান মন্দিরের, এটাকে ওনারা মন্দির বলছেন আর কি, কিন্তু এটা আসলে মন্দির না, এটা মন্দিরের কোনো আবহই সেখানে নাই, কিন্তু তারা বলছেন এটা মন্দির। তো ওয়াদাসান যেহেতু মন্দির বলছেন, আমরা মন্দিরই বলি, তো ওয়াদাসান সেই মন্দিরের মতন ওই রুমটার মধ্যে ঢুকে কাঠ দিয়ে বানানো একটা ছোট ঘরের সামনে বসে, হাতে একটি বই নেয় এবং আরেকটা হাতে তসবির মতো কোনো একটা জিনিস নেয়। এই তসবির যেই দানাগুলো যে কোন জিনিস দিয়ে বানানো এটা রনি ভাই বুঝতে পারেন নাই, রনি ভাই না অন্য যে দুজন ওনার সাথে ছিলেন বাংলাদেশি ওনারও বুঝতে পারেন নাই। তো এই ওয়াদাসান কি করেছে, বসে বসে মন্ত্র পড়া শুরু করেছে। ইউশিদাসানও হাতে তসবির মতো একটা জিনিস নিয়ে এবং হাতে একটা বই নিয়ে মন্ত্র পড়া শুরু করেছে। এদিকে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে থাকে, সেটা হচ্ছে এই রনি ভাই সহ অন্য দুইজন, বিশেষ করে রনি ভাইয়ের অনুভূতি উনি বলেছেন, উনি জানিয়েছেন যে এমন ভয়ঙ্কর মন্ত্রের আওয়াজ, এমন মন্ত্রের আওয়াজ ভয়ঙ্কর হয় এটা আসলে ওনার জানা ছিল না। মন্ত্র তো শুনেছেন বিভিন্ন সময়, বিভিন্ন ধর্মে মন্ত্র পাঠ করে, কিন্তু এত ভয়ঙ্করভাবে উচ্চারণ এটা উনি কখনো শোনেন নাই। আরও একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হলো আস্তে আস্তে মনে হচ্ছে উনি ওনার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, অনেকটা হেপনোটাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা, মনে হচ্ছে এই মন্ত্রটা ওনাকে খুব টানছে। যদিও বা ভয়ঙ্কর শব্দে, ভয়ঙ্কর উচ্চারণে তারা এটা উচ্চারণ করছে, ভয়ঙ্করভাবে উপস্থাপন করছে, কিন্তু তারপরও কেন যেন একটা আকর্ষণ কাজ করছে, ভয় লাগছে, খারাপ লাগছে, আবার একটা আকর্ষণও কাজ করছে। ওনারা ইশারা দিয়ে বারবার বলছিলেন যে তোমরা আমাদের সাথে এই মন্ত্রগুলো পড়ো, যতটুকু পারো পড়ো। ওনারা তো থেমে থেমে পড়ছিলেন, ভেঙে ভেঙে পড়ছিলেন, আর জাপানি ভাষায় মনে হচ্ছে ওগুলো লেখা বা ওগুলো উচ্চারণ করছেন, তাই পড়তে অসুবিধা হচ্ছে না, একদম যে দুর্বোধ্য ভাষায় পড়ছেন বিষয়টা এরকম না। এর মধ্যে কি হয়, হঠাৎ করে এই যে আবিদ ভাই উনি দাঁড়িয়ে যান, কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যান। ওই সুযোগে রনি ভাইও তার সাথে রুম থেকে বের হয়ে যান। এর মধ্যে কি হয়েছে, এই যে যেই ওয়াদাসান এবং ইউশিদাসান তারা কিন্তু একবারের জন্য মন্ত্র পড়া থামায় নাই, ওনারা তো বাইরে চলে আসছেন। তো আসার পর এই আবিদ ভাই বলছেন রনি ভাইকে যে আমার অনেক খারাপ লাগছে, আমার মাথার ব্রেইন একদমই কাজ করছে না, শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, আমি মনে হয় ওই রুমের মধ্যে আটকা পড়ে যেতাম, কোনোভাবে আর বের হতে পারতাম না, কোনো এক জগতে মনে হচ্ছে এলো আমি হারিয়ে যাচ্ছি। এদিকে রনি ভাই বলেন যে তারও একই রকমের অনুভূতি হচ্ছিল। যাই হোক, ওনারা দুজন বের হয়ে চলে আসছেন। এদিকে আর একজন সাকিব ভাই, উনিরা তো আসলে উনি তো ওই দুইজনের সাথেই আছেন, এখন ওনারা বাইরে অপেক্ষা করছেন। বেশ আধা ঘন্টা পর এই সাকিব ভাই সহ ওই যে ওয়াদাসান এবং ইউশিদাসান বাইরে বেরিয়ে আসেন। জাপানিজ ওই দুইজনের চেহারা দেখেই মনে হচ্ছিল এই রনি ভাই এবং আবিদ ভাই এই দুজনের প্রতি তারা খুব বিরক্ত হয়েছেন, খুব রাগ। এরপর তাদের সাথে খাবারের মানে আমন্ত্রণ জানান যে আসো আমরা কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু ওনারা খাওয়া দাওয়া করতে রাজি হলেন না। গুগল ম্যাপে ওনারা দেখলেন ওনারা যে এরিয়াতে আছেন সেখান থেকে ওনারা যেই জায়গাতে থাকেন সেই বাসার দূরত্ব প্রায় 20 কিলোমিটার দূরে। সাকিব ভাই কিন্তু বের হয়ে আসছেন, আর সাকিব ভাইয়ের উপরে ওনাদের খুব রাগ হচ্ছিল যে কেন এমন টাইপের দুইজন মানুষের সাথে উনি পরিচয় করিয়ে দিলেন, এই দুজন মানুষ তো ভয়ঙ্কর, বিপজ্জনক। যাই হোক, সাকিব ভাই বের হয়ে আসেন, ওই সময় কিছু বলেন নাই। তারপর ওনারা বলেন যে ওনারা খাওয়া দাওয়া করবেন না, ওনারা বাড়িতে চলে আসেন, ইউশিদাসান এগিয়ে দেয়। এরপর এই রনি ভাই উনি কিছু মানুষের সাথে কথা বলেন, বিশেষ করে ওনারা কিছু ছবি তুলেছিলেন ওই জায়গায়, সেই ছবি মেসেঞ্জারে ওনাদের পরিচিত জাপানি কিছু বাংলাদেশি ভাই তাদেরকে পাঠান। এর মধ্যে নাহিদ ভাই নামে একজন আছে, উনি 5 বছর ধরে জাপানে রয়েছেন। তো উনি রনি ভাইকে জানান যে আরে এই দুইজন তো খুবই ভয়ঙ্কর লোক, এরা বিভিন্ন ধরনের কালো জাদু চর্চা করে, আর এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী না, এরা হচ্ছে শয়তানি ধর্মের অনুসারী। তাদের কাজই হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টিয়ান যারা ওখানে আছে এদের সাথে সম্পর্ক স্থাপন করে এমন এক ধরনের মন্ত্র তাদের সামনে পাঠ করে, হেপনোটাইজ করে ফেলে, তাদেরকে বশ করে ফেলে, একটা পর্যায়ে নাকি এই লোকদেরকে ধর্ম পরিবর্তন করে তাদের এই শয়তানি ধর্মে দীক্ষিত করে ফেলে। মূলত সাকিব ভাইকে টার্গেট করেছিল ওরা, সাকিব ভাইকে দিয়ে আস্তে আস্তে এই রনি ভাই এবং আবিদ ভাই তাদেরকেও এই দলে ফেরানো। সাকিব ভাই বিষয়টা জানতেন না, সাকিব ভাইকে ওনারা ধরেছিলেন, তাকেও রাগারাগি করেছিলেন। সাকিব ভাই জানান যে উনি বিষয়টা জানতেন না, জানলে কখনোই উনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করতেন না। তো যাই হোক, এরপরে ওই দুইজনের সাথে ওনারা সম্পর্ক ছেদ করেন। এখন কি অবস্থা আছে এটা অবশ্য রনি ভাই আমাদেরকে জানান নাই যে ওই দুইজনের এখন বর্তমান অবস্থা কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বিভিন্ন জায়গায় বিশেষ করে দেশের বাইরে হুট করে একদম অপরিচিত কাউকে যদি দেখেন আপনার সাথে খুব আন্তরিকতা দেখাচ্ছে, বিষয়টাতে সহজে গলে যাওয়া যাবে না, খোঁজ খবর নিতে হবে। এর আগেও আমরা এই টাইপের বিভিন্ন ব্যাপার শুনেছি যে আন্তরিকতা করে আস্তে আস্তে একটা সিক্রেট সোসাইটির সাথে যুক্ত করে ফেলে, শয়তানি ধর্মের অনুসারী বানিয়ে ফেলে, একটা মোহে আচ্ছন্ন করে ফেলে। তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে দেশের বাইরে যারা রয়েছেন। আর বাংলাদেশেও যে এটা নাই এটাও বলা যাবে না, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ধন্যবাদ জানাচ্ছি রনি আহমেদ ভাইকে, দুঃখিত। তো উনি অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছেন, জাপানে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরও যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে ওনার ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে এতক্ষণ এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে থার্সডে নাইট এপিসোডে নতুন আরও একটি আয়োজনে আমরা আপনাদেরকে যুক্ত করতে চাই, শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম।